কৃষ্ণের শ্রাদ্ধ করলো আর তাহার শরীরটাকে পুড়িয়ে দিল, আর তারপরে তাহাকে শ্রাদ্ধ ইত্যাদি করলো সব। জগন্নাথদেব পাণ্ডারা প্রতি বছর নয় 12 বছরের পরে তার শরীরটাকে মনে করে যে সে ইনি মরে গিয়েছেন, আবার তারা শ্রাদ্ধ করে, 11 দিন পালন করে, আর তারপরে মস্তক মুন্ডন করে দিয়ে অপবিত্র হয়ে গিয়েছে তো ভগবান মরে গিয়েছে, আর তারপরে ওখানে স্নান টান করে, আর স্নান করে পবিত্র হয়ে ব্রাহ্মণ ভোজন করে, ব্রাহ্মণ ভোজন করে পবিত্র হয়। এইসবগুলি কি যে তার ওই ধামেতে আর জগন্নাথের ধামেতে এইসবগুলি প্রচলন, এইসবগুলি ঠিক না। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের বলছিলাম কিরকম এগুলি হয়, এরকম ভাবে হয় কি কোন একটি নট, না জানো নট নটি
জাদুকর ম্যাজিশিয়ান,
ম্যাজিশিয়ান খেলা দেখায় দড়ির উপরে নাচে, দুটি বাঁশ পুঁতে দিয়ে তারপর দড়ি টেনে দিয়ে আর নাচে, হাতেতে ব্যালেন্স থাকে বাঁশের, এমনি করছে নাচছে, সার্কাসও দেখায় সব। তো ওইরকম আর দেখাইবার জন্য একটি রাজার নিকটেতে গেল, তখন রাজা রানী আর সব আশপাশে যত লোক ছিল বড় বড় দরবারি, ওরা সব ওখানে আসলো দেখতে, নটটা ছিল 16-17 বছরের আর তার স্ত্রী ছিল 15-16 বছরের কিশোরী, শরীর খুব একেবারেতে ব্যায়াম করা, আর তার দুটি কিশোর ছেলে 8-9 বছরে বেশ সুন্দর সুকান, তারা এই খেলা দেখাবে। ওই সময়তে তারা দড়ি টেনে দিয়ে আর একটি ঘোড়ার উপরে অন্য ঘোড়া, তার উপরে ঘোড়া, তার উপরে 5টি ঘোড়া নিয়ে আর হাতেতে একটি বাঁশ নিয়ে টপ টপ করে যে চড়ে গেল বাঁশের উপরে, আর চড়ে গিয়ে আর ওখানে নৃত্য করতে লাগলো, কখন এদিকে যায় এদিকে, কিন্তু ঘোড়াও পড়ে না আর নৃত্য এমন সুন্দর করলো সব লোক দেখে চকিত হয়ে গেল। রানী আনন্দের উৎকণ্ঠায় তিনি গলার হারটা নিয়ে যখন ওটা নামলো, তখন ওই মেয়েটাকে যে নট ছিল মেয়ে তার গলাতে সুন্দর 9 লাখ টাকার হার পরিয়ে দিল, ভারী খুশি, সব লোক দেখে বলে যে বাহ বেশ সুন্দর পুরস্কার পেয়েছে। ইতিমধ্যে দুটা তার যে ছেলে 8-9 বছরে বলছে মা আমাকে দে, ও বলছে মা আমাকে দে, ওই হার নিয়ে টানাটানি করতে লাগলো, ও ছাড়ে না ও ছাড়ে না, তখন মা গলা হাত না নিজে গলা থেকে না দিয়ে আপার করে দিয়ে ছেড়ে দিল, ওরা ও টানছে এই দিকে টানছে, আর কি দুজনের ওই রকমের সমান বল, যখন দেখলে যে সে এটা ছাড়ছে না, ও দেখলে যে এইটা ছাড়ছে না, তাদের হাতে তে তলোয়ার ছিল, ম্যান মাথে তে তলোয়ার খচ্চ করে বার করো, আরে 1 সেকেন্ডের মধ্যে ও গলাতে মারলো আর এর গলাতে মারলো, দুজন পড়ে গেল, দুজনই গলাটা কেটে গেল। আর ইতিমধ্যে ওই নটি যে ছিল ওদের মা তৎক্ষণাৎ দৌড়তে আসলো, হ্যাঁ আমার ছেলে মারা গেল, আমার ছেলে, একটা ছেলে তলোয়ারটা নিয়ে নিজে গলা কেটে দিল, বাবা আরে আমার স্ত্রী মারা গেল, ছেলে সত্যি সত্যি এসে আর তার বাড়িতে গলা কেটে দিল, চারজনই পড়ে মরে গেল। রানী আর যত দেখেছিল আরে হায় হায় ই কি হলো, আমরা দেখতে আসলাম কি খেলতাম আসা আর সত্যি সত্যি এই চারজন কেটে মরে গেল, আর কি করবে সব, হায় হায় করতে 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 চলে গেলেন। রাজা আদেশ দিলেন যে সে যে মরা শরীরটা এখান থেকে বাহার করে অন্যত্র ফেলিয়ে দাও, ফেলে দেওয়া হলো, কিন্তু সকালে দুঃখী হয়ে ফিরে গেল। পরের দিনে তে রানীর কাছে আর রাজার কাছে একটা চিঠি আসলো, মহারাজ আমি যে প্রথম খেলা দেখিয়েছিলাম তাতে সোনার 9 লক্ষ হার দিয়েছিলেন রানী, কিন্তু পরে যে আমরা খেলা দেখিয়েছি ওটা তো পুরস্কার আপনি দেন না, তামার মরিনে আমরা জীবিত আছি, উচ্চতর খেলা একটা দেখিয়েছি। যদি না বিশ্বাস হয় তা আমাদের নিকটেতে বাড়ি আছে, ঘর আছে, সকালবেলা 8টার সময় আপনি আসবেন, আমরা সকল মিলে আপনাকে অভিনন্দন জানাব, কিন্তু আমার পুরস্কারটা সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। রানী শুনে আবার, রাজা শুনে আবার, মন্ত্রিসভা ডাকা হলো, আর সকলেই বলে যায় তাহলে আমরা সকলেই চব দেখতে, সত্যি সত্যি উঠে তো মরে গিয়েছে, আমার শরীর তাহলে ফেলে দিয়েছি, আরে বেঁচে আছে কিসে? তখন রানী রাজা রথের উপরে চড়ে আর ওখানে কৌতূহল দেখতে গেলেন, যে সত্যি সত্যি আমরা দেখি যে মারা গিয়েছে, বেঁচে আছে কিরকম। ওখানে গিয়ে দেখে কি বেশ সুন্দর সুসজ্জিত হয়ে ওই নটি মা আর তার স্বামী আর দুটি ছেলে, কিশোর ছেলে, বাচ্চা বাচ্চা, বেশ মন্দ মন্দ মুস্কান করতে করতে চার ফুলের টিহার নিয়ে আর রাজা রানীর জন্য উপস্থিত। ওরা দেখে তো আবার চেহারি, কালকে মারা গেল, আজকে জীবিত হয়ে গেল কিরকম? বলছে মানে না মারা যা আমার মরি নাই, ওটা আমরা চোখের একটা ঠান্ডা লাগিয়ে দিয়ে এরকম দেখিয়ে দিয়েছিলাম, সত্যি সত্যি কেউ মরে নাই, আপনি তো দেখছেন আমার মুখ বেঁচে আছে। যদি এরকম ভাবে তার নট করে দিতে পারে, তাহলে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যে ভগবানরা আছে ওদের সৃষ্টিকর্তা, ওদের মূল ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদ গোবিন্দ সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ যে যোগ মায়া প্রভৃতি শক্তি তাহাদেরকে নিজের মধ্যে থেকে বাহার করে দিয়ে এইসব কাজ করাচ্ছে, তার থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড নায়ক লোক বেরোচ্ছে, কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, আর সে তাকে কেউ মেরে দিবে আর মরে যাবে বান লেগে যাবে? তা তো সম্ভব না। দ্রোণাচার্যের বাণে, কর্ণের বাণে, অথবা ভীষ্ম পিতামহ বাণে যে মরে নাই, কতবার বিষ খেয়েছে, কালী হ্রদেতে বিষের ডিপোতে গিয়ে লাফিয়ে পড়লো, সেটি মরে নাই, কালে তাকে এইখানে গলাতে মাথাতে হৃদয়তে কত কামড়িয়েছে কিছুই হয় না, এক সহস্র মুখের দ্বারা কামড়িয়েছে, কত কালকুষ বিষ আমরে না, আগুন যে খেয়ে নিতে পারে, কবার আগুন খেয়েছে, দুবার তিনবার আগুন খেয়েছে, মুখে তো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছে, ব্রহ্মা শঙ্কর যারা অমর, শঙ্কর অমর, তিনি তার চরণ তলেতে কোথায় যান, তার চরণে ধুলি পান না, ধ্যানেতে পান না, আর সে ভগবান মরে যাবে? এটা হতে পারে, এইটা বললাম কিসের জন্য? এটা দেখাইবার জন্য চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় না, কিন্তু যোগ মায়া প্রভাবতে তার জন্ম লীলা, এটি সত্য। তা আজকে দিনেতে মহাপ্রভুর জন্মদিন, সন্ধ্যার সময় 5টার সময় 6টার সময় সূর্যাস্তের সময় তার জন্ম হবে, আবির্ভাব হবে। আমরা এই দিনেতে পরিক্রমা আমার সমাপ্ত করি, মথুরেণ সমাপয়ে, শেষেতে আমরা মায়াপুরে যাই, তার জন্মস্থলী ইত্যাদি দর্শন করি, তার নিকটেতে আমরা প্রার্থনা ইত্যাদি জানাই, আর ওখান থেকে ফিরে এসে আজকে আমরা উপবাস করি সারাদিন, আর এমন ভাবে হয়তো তাতে লাগিয়ে রাখি যে খাওয়ার কোনো চিন্তা থাকবে না, এমনই তার উপবাস হয়ে যাবে। উপবাস মানে কি? উপ সমীপে বাস, নিকটে বাস, কার নিকটে? ভগবানের নিকটে। এইখানে গৌরচন্দ্র আছেন, রাধা কৃষ্ণ আছেন, ধামেতে আমরা এই মঠেতে কৃষ্ণের নিকটেতে, মহাপ্রভুর নিকটেতে আমরা তে আজকে বাস করছি। উপবাসের প্রথম লক্ষণ হচ্ছে কি? ভগবানের নিকটে, বৈষ্ণবের নিকটেতে থাকলে ভগবানের কোথায় বিশ্রাম হয়? ভক্ত হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, ভক্ত হৃদয়ে তো গোবিন্দ বিশ্রাম। অর্থাৎ যদি ভক্তগণের নিকটে সত্যি সত্যি ভক্ত যদি হয়, তাহলে তার হৃদয় নিশ্চিত আছেন, তাহার নিকটে হরিকথা মাধ্যমে আমরা উপবাস করব, নিকটে বাস করব, ধামেতে বাস করব, মা প্রভু নিকটেতে বাস করব, আর হরিকথার মাধ্যমে বাস করব, তাহলে আমাদের উপবাস হবে। এটা হচ্ছে মুখ্য। আর সেকেন্ডারি গৌণ কি হচ্ছে? উপবাস। অর্থাৎ আমি আজকে কিছুই গ্রহণ করব না, অন্ন করব না, জল গ্রহণ করব, যতক্ষণ না তাহার জন্ম হবে তখন পর্যন্ত উৎকণ্ঠিত হয়ে হরিকথা মাধ্যমে আমরা থাকব, তার জন্ম হবে, তাহার অভিষেক হবে, তার ধাম পরিক্রমা করবো, অভিষেকের জল গ্রহণ করবো চরণামৃত, আর তারপরে যা বৈষ্ণবরা দিবে সবার ঘর কিছু চিন্তা করতে হবে না যে সে আমি কি খাবো কি কি করবো কি গ্রহণ করবো, এরা সব রকমের ব্যবস্থা করছে। আমরা সাত দিনে প্রায় দশ দিন আমরা ভার নিয়ে নিই, আপনার নিশ্চিন্ত হয়ে ধাম পরিক্রমা করুন, হরি কথা শুনুন, আপনাদের খাওয়া পরবার বসবার শোয়া কোনো চিন্তা নেই, এমনকি ঔষধের কোনো চিন্তা করতে হবে না, যা হয় আমরা সবগুলি ব্যবস্থা করব, এই জন্য আপনার নিশ্চিন্ত হয়ে হরি কথা শুনুন, ভগবানের নিকটে বাস করেন। আমি চেতন ভাগবতীকে এই প্রারম্ভ করছি কিছু কথা, আমরা সারাদিন যতক্ষণ তাহার জন্ম না হয় ততক্ষণ পর্যন্ত আমরা হরি কথা মধ্যে সবসময় ব্যতীত করবো, আমার এক মুহূর্ত সময় এদিক ওদিকে না যায়। এই জন্য আজকে আমি আমাদের প্রতি বছর এইরকম হয়ে থাকে, আজকে মনে হয় যে স্যার আজকে একটু বিলম্ব হয়ে গেছে, আরো সকাল থেকে এটা হওয়া উচিত ছে। আজকে আমরা চৈতন্য ভাগবত থেকে আমি কুছ পাঠ খুব সহজ অত্যন্ত সহজ, এর অর্থ দরকার হয় না, তথাপি যেখানেতে বিশেষ হবে ওখানে আমরা কিছু ব্যাখ্যা করে দিতে পারি, কিন্তু ব্যাখ্যারও কোনো প্রয়োজন নাই, আর যা যতটুকু হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত এইসবগুলি পাঠ হয়ে যাবে। আপনাদের জন্য বিশেষ যদি কোনো কাজ থাকে তাহলে বাইরে থাকবে না, তো এইখানে বসে থাকবে, কানেতে অনায়াসে হরি কথা কিছু যাবে, মহাপ্রভুর লীলা সমস্তগুলি সময় ইত্যাদি হয়ে যাবে। আমার পরে যে পাঠ করবে তার নাম ঠিক করে রাখবো, বলে দেবে যে আমার পরে আমি পাঁচ মিনিট পাঠ করবো। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनै कपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजबरौ धर्मपालौ वंदे जगत प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकां सत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো, এখানে তিনি গ্রন্থ প্রারম্ভেতে মঙ্গলাচরণ করছেন কে, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য লীলা ব্যাস দেব। অজানুলম্বিত ভুজৌ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু তারা ভগবান, চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, নিত্যানন্দ প্রভু প্রকাশ বিগ্রহ, কৃষ্ণচন্দ্রকে প্রকাশ করেন, গৌরচন্দ্রকে প্রকাশ করেন, গুরুতত্ত্ব তিনি, গুরুতত্ত্ব হলেও তিনি ভগবান, এই দুজন ভগবত্তার কিছু লক্ষণ আছে। কেউ বলে দিলে যে আমি ভগবান, আজকাল বহু ভগবান কিন্তু কেউ ভগবান নয়। চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু ভগবান, তাহার লক্ষণ কি, ও যে তাহার লক্ষণ আছে ভগবতার লক্ষণ, প্রথমেই হচ্ছে অজানুলম্বিত ভুজৌ, তার ভুজা হবে এই জ্ঞান পর্যন্ত লম্বা, সকলের হয় না, কারো হবে এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত হয় না, অজানু জানু পর্যন্ত লম্বা। কনক আবদাত, কনক মানে স্বর্ণ, শুদ্ধ স্বর্ণ, ওই রকমে তাদের সৌন্দর্য অত্যন্ত সোনার মতন, সংকীর্তনের পিতারও দুজন সংকীর্তনের পিতা স্বরূপ, পিতা মানে প্রবর্তক, কীর্তন প্রবর্তক, কমলায়তাক্ষ কমল, কমলের মতন তাদের কমল নয় দুজন, লম্বা লম্বা পর্যন্ত চোখ, সুন্দর সুন্দর কমলের মতন, অত্যন্ত সুন্দর স্নিগ্ধ মধুর, এরকম তাহাদের কমল মনয়ন, বিশ্বম্বর বিশ্বকে ভরণ পোষণ তারা করে কি দিয়ে, কৃষ্ণ প্রেম দিয়ে, বিশ্বম্বর দ্বিজবর করুণা করে তিনি ব্রাহ্মণ কুলেতে এসেছেন, আমাদের দ্বিজবর, দ্বিজবর মানে কি, সাধারণ ভাবেতে দ্বিজ বলে ব্রাহ্মণকে, কৃষ্ণচন্দ্র কে বলা হয়েছে, প্রণাম করা হয়েছে, নমো ব্রহ্মণ্য দেবায়। ব্রহ্মণ্য মানে কি? ব্রহ্ম থেকে সম্বন্ধিত, ব্রহ্ম মানে পরব্রহ্ম কৃষ্ণ। এই সম্বন্ধিত যারা আছে তারা হচ্ছে, অতএব দুইজন মানে এখানেতে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজন ব্রাহ্মণ কুলেতে এসেছিলেন, কিন্তু তারা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মণ্য দেবায় দেব, যুগ ধর্ম পালন, যুগ ধর্মকে প্রবর্তন করেছেন, পালন করেছেন, কি সংকীর্তন যুগ ধর্ম। অন্য ধর্মেতে যুগ ধর্ম পরিবর্তন হয়, অসুরগুলিকে মেরে কেটে দিয়ে যুগ ধর্ম পরিবর্তন হয়, এই বস এই জন্মেতে কেউ কে মারেন কাটেন নাই, চিত্ত সংশোধন করে দিয়ে প্রেম দিয়ে তিনি যুগ ধর্মকে পালন করেছেন। বন্দে জগৎ প্রিয় করো, এরকম যে জগতের প্রিয় চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু করুণাপূর্বক অবতীর্ণ হয়েছেন এই জগতে, তাকে আমি কোটি কোটি বার নমস্কার করছি। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তিন, নমস্ত্রিকাল সত্যায়, তিন কালেতে সত্য ভূত ভবিষ্যৎ বর্তমান, জগন্নাথ সুতায় চ, এই জগন্নাথ যে সুত সচিনন্দন গৌরহরি চৈতন্য মহাপ্রভু ত্রিকালেতে সত্য ভূত ভবিষ্যৎ বর্তমান, সভৃত্যায় তার যে ভৃত্য আছে, ভৃত্য সমেত পুত্র সমেত কলত্র সমেত আমি তাহাকে নমস্কার করতেছি। ভৃত্যায় তো ঠিক আছে, শ্রীবাস ইত্যাদি ভক্ত মহাপ্রভু, পুত্র এখানে চৈতন্য মহাপ্রভু পুত্র মানে তাহার তো পুত্র ছিল না, পুত্র মানে কি? শিষ্য পরম্পরায় মহাপ্রভু তো শিষ্য করেন নাই, তাহলে শিষ্য রূপ সনাতন ইত্যাদি স্বরূপ দামোদরকে সবকে ওর মধ্যেই ধরে গেল, এরাই তারা পুত্র মাত্র ঋষি। যত ভক্তগণ কলত্রায়, কলত্র মানে পত্নী, এখানে তার পত্নীকে গদাধর পণ্ডিত, তিনি তার শক্তি আর কি, জগদানন্দ পণ্ডিত তার শক্তি, আরো সব তাহার এই লীলাতে সব কুলি এসেছিলেন, সব তার শক্তি স্বরূপ। অতএব সকলকে সমেত চৈতন্য মহাপ্রভুকে আমি নমস্কার করি, বিশেষ করে এখানেতে মহাপ্রভুর যত পরিকর, যদিও তারা পুরুষ রূপে এসেছেন কিন্তু হলেও তারা ব্রজ লীলার অধিকাংশ গোপীগণ, আর একটি যত অবতার আছে আর তাহার পরিকর, সব অবতারগুলিকে নিজের মধ্যে নিয়ে আর তাহার অবতারের সময়তে যত পরিকর তাহাদেরকে অবতীর্ণ করিয়েছেন আর সব রকমের লীলা করেছেন, কেউ কে অনর্থ নিবৃত্তি করিয়েছেন, কেউ কে ভাব দিয়েছেন, কেউ কে প্রেম দিয়েছেন, কেউ কাউকে প্রেমময়ী সেবা দিয়েছেন, ভক্তগণের সঙ্গে রঙ ক্রীড়া ইত্যাদি করেছেন, একসঙ্গে তিনি হাজার হাজার কাজ করেছেন, যে যেরকম লোক যেরকম হয় অধিকারেতে সমস্ত অধিকারের ইচ্ছা পূর্ণ করেছেন, এমনকি অন্য অন্য অবতারেতে যারা ভক্তরা ছিল ঐশ্বর্য উপাসক তাহাদেরকেও ব্রজ প্রেমের একটা ছিটা ফোটা দিয়ে তাহাদেরকে জীবন সার্থক করে দিয়েছেন। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন জগদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌভাগে, আমি দুভ্রাতা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই দুজনকে আমি ভজন করি, তাদের আমি সেবা করি, অবতীর্ণ যারা অনুগ্রহ করে সকারুণ্য জীবের জগৎ জগতের জন্য মঙ্গল করবার জন্য, যারা উন্মুখ বিমুখ তাদেরকে উন্মুখ করবার জন্য, যাদের শ্রদ্ধা আছে তাহাদেরকে আর একটু নিষ্ঠা দেবার জন্য, নিষ্ঠা যাদের আছে তাহাদেরকে আরো উপরেতে রুচি, রুচি আছে তাহাদেরকে আসক্তি, আসক্তি আছে ভাবভক্তি, আর ভাবভক্তি যাদের তাদেরকে প্রেম দিবার জন্য, এই করুণা করে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন। আমি তাহাদের শ্রীচরণ কমলেতে পুনঃ পুনঃ আমি বন্দনা করছি, এই বলছেন কৃষ্ণদাস বৃন্দাবন দাস ঠাকুর, এবং তারপরে তিনি আরম্ভ করলেন চৈতন্য ভাগবত, আমার পরে
ছেড়ে
দেবেন না। তোমরা দুজনের মধ্যে কি করো?
মহাপ্রভু সম্বন্ধে, তার মহিমা ইত্যাদি সম্বন্ধে, আর আজকে যে দিবস তাহার মহিমা সম্বন্ধে, তারপরে বিদায় সমারোহ হবে। বিদায় সমারোহ মানে কি? এত দূর দূরান্ত থেকে সব লোক এখানে এসেছে, সারাদিন আনন্দ ভরতে ছিল, তাদের কি মহিমা, তারা কি নিয়ে যাবে আবার আগামী বছর জন্য আসবার জন্য নিমন্ত্রণ, এই সবগুলি বিশেষ ভাবে আমরা বলবো। বিশেষ করে দুঃখ কষ্ট পেয়েছেন এই সম্বন্ধে আমরা সবকিছু বলবো। যাবার আসেছেন হাসতে 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 এসেছেন, যাওয়ার সময় যেন কাঁদতে কাঁদতে যান, সীতা ঠাকুরানী এই দুজন আসবেন নানা রকম যৌতুক নিয়ে, নানা রকম উপহার মহাপ্রভুর জন্য খেলনা নিয়ে আসবে, কত রকমের সবগুলি উপহার নিয়ে, আর সচী দেবীকে আজকে দিবে। আমাদের প্রথমে এইসব কীর্তন ইত্যাদি হয়ে যাওয়ার পরে ওখানে অভিষেক হবে, শান্ত ভাবে তো সব দর্শন করবেন, আর তারপরে দেখবেন যে ওইখান থেকে সীতা ঠাকুরানী মালিনী দেবী তাহার সেনাপতিত্বে আর সব লোক এখানে উপহার নিয়ে আসবে। আমরা কীর্তন করতে করতে আমরা যোগদান দিব তাহাতে, আর আমরা ওই সমস্ত জিনিসগুলিকে উপহারে মস্তকে ধারণ করে দিয়ে আবার এইখান থেকে আমরা একটু দূর রাস্তা পরিক্রমা করতে 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 আর সচি দেবীর কাছে পাঠিয়ে দিব, আমরা সব নিয়ে যে উপহার দিব। এই সবগুলি হবে, আপনার সবগুলি প্রস্তুত হয়ে এক ঘন্টা আগে ছটা সময়গুলি হবে, ও পূর্বে এক ঘন্টা পূর্বে পাঁচটার সময় আপনার সকলেই উপস্থিত থাকবে। যারা এর মধ্যে গ্রহণ করবে একটু একটু যদি এর মধ্যে অংশ দেন, কিছু উপহার যদি দেন, একটি দানা চালের যদি এর মধ্যে দিয়ে থাকেন, কি দিবেন তাতে পরম মঙ্গল হবে। যারা একটি দানা দিবে তারা জীবন জন্মান্তরে কোনোদিন ভিক্ষুক হবে না, নির্ধন হতে পারবে না, তাদের সহজেতে প্রেমা ভক্তি হবে। এই সব আয়োজনকে সাধারণ মনে করবেন না, বহুত গুরুত্ব, আমি কত বর্ণন করব, বহু গুরুত্ব আছে। আপনাদের কিরকম সৌভাগ্য হবে আমি বলতে বলতে আমার দশ দিন লেগে যাবে, তথাপি ফুরাবে না। অর্থাৎ খুব সদা সহকারে আপনার স্মরণ করুন, আর যে কাজের জন্য এসেছেন আপনাদের সার্থক গৌর প্রমাণ।
নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে নন্দন আচার্য ভবন, নিত্যানন্দ প্রভু কেম ফ্রম বৃন্দাবন, হি ওয়াজ সার্চিং কানাই, ইউ নো কানাই ওয়ের ইজ মাই কানাই, হি ইউজড টু আস্ক উইথ দ্য ডিয়ার্স, he used to ask from trees, he used to ask from the Yamuna and the cowherd boys, he used to take the neck of cows embracing them and meeting Nityananda Prabhu as a mad person. He used to call, "Oh, where is my Kanai? Where is my Kanai? I cannot live without Kanai." He was always in the mood of Baldev Prabhu. But was the age at that time 5 years. When he was grazing calves, only 5 years. And after that, he came in 8 years age, then he used to graze cows. So he is weeping and calling, searching, "Where is my Kanai? Where is my Kanai?" He was not in a mood that I am Baldev Prabhu. Always crying bitterly. At last he went in a temple of Vrindavan. And he was crying so much that a voice from Akashvani, sky,
heaven sound,
a sound came. "O Nityananda Prabhu, that period has gone. Krishna is not there in Vrindavan, anywhere. Now Krishna, having the mood of Srimati Radhika and the beauty of Radhika, he has appeared in Mayapur, Navadvip Dham. And he is now going to preach Krishna name and prem, love and affection to all those who will come in his sight. So if you want to see Kanai, you can go to Navadvip. But you will see that he is not in that form, having float and
peacock feather.
Not a cowherd boy, not as a black, and not so dhupta. Now she is very great. As a Brahmin boy, secretary, very learned, and in golden collar he is there. His beauty of hair such that anyone can see, he will move that once. So you can go to Navadvip and you can meet him. He became so happy, and from there, on foot, by the side of Yamuna, he came to Prayag, and from Prayag, he came on the side of Ganges, and he reached to Navadvip Dham, where we entered first in Navadvip Dham. After crossing river Ganges, we went to Nandan Acharya Bhavan. At that time it was like a forest. So many deers were there. You know, in villages, the rooms not like of cemented and so, not good estate, but very neat and clean.
Mud wall.
Made and clays, covered with cow dung, coat, very pure and pious. He went straight in a room, in a house of Nandan Acharya. He was charmed by the beauty of Navadvip Dham. Seeing of Nityananda Prabhu, here all the birds became so happy, especially cuckoo birds, and began to sing so sweet. Vasant Ritu was there to make swagat of welcoming Nityananda Prabhu. He thought that if my Kanai is here, he knows past, future and present. So he must know, he will know me, that I am here. I will trust if Gaurichandra is coming and searching me and here. If he will meet me today, then I will think that, oh, Kanai is there. And if he is not coming directly to me, not searching me, then I will think that my Kanai is not here. He will be anyone else. So he hid himself and went straight in the house of Nandanacharya. In morning, Chaitanya Mahaprabhu told Srinivasacharya and all his companions that I think that I have seen a dream that any Mahapurush, very high class of Mahapurush has come here. He Uttam Mahabhagavatam. So I want that you should go and search him where he is and bring to me him. Srivasacharya, with so many devotees, he went to search, but it was very hard task because at that time Navadvip was not like this little Navadvip. It was divided into so many sectors. About 22 sectors were there, very big sectors.
Navadvip only.
Only Navadvip. So it was very big task to search him. From morning to evening they searched everywhere, here and there, in all temples, in all homes, everywhere, in the bank of Ganges River. But they could not search him. At last they returned to Chaitanya Mahaprabhu and told that we have not seen any Mahapurush that you have given idea. Chaitanya Mahaprabhu that told him then that if you see anyone big hands coming to this Ajanulambita Bhuja and golden collar, very tall and very sound health, always tears in his eyes, always calling Krishna, 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 sometimes naked like Avadhu. They searched but they could not find. At last they returned to Nityananda Prabhu, Mahaprabhu, told that we have not found any person like this you told, no Mahabhagavata. Then Chaitanya Mahaprabhu, yes, I should go. Then he took his companions and he at once directly came to Nandanacharya. No, here they are not searching.
Shyam ka samay tha.
Haan, Shyam. And in the evening they met. He saw that a Mahapurush is golden collar, weeping, sometimes asasattik bhav. Asasattik, you know, hasaramancha kampa asru tulag vaibarna vaibarna. All this. Nowadays we cannot see a person like this. Chaitanya Mahaprabhu at once saw and he stood up there like a statue. Nityananda Prabhu also saw. Two eyes became
four.
Four became two. Four became two.
And four became one.
See, two become one.
Two become one.
Heart two and eyes four. So heart two become one.
Both were standing for a moment. No talking, nothing, quite silent. At once Chaitanya Mahaprabhu ran after Nityananda Prabhu. Nityananda Prabhu ran after Chaitanya Mahaprabhu and both together embraced each other. And after Krishna Krishna Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare 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 Ram, they became senseless. Fell flat on the earth, began to roll down and Hare Krishna, 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 both. Earth was damp by the ears of them. After that, sometime, all the devotees used to get
fanning.
Fanning them, fan them, and they brought
Ganges water.
Water, and they washed their mouths, and they thus they were pacified after that debate. You are Kanai? No, I am not Kanai. I am Sachinanda. He told that, oh, you are Nityananda? Yes. Again they began to walk. In the meantime, they were involved. Anyone told, Varaha pidam natavarabaku karnayo karnikar vibhradabasa kanaka kapisham vajayanti chamalam arandhana venuradar sudaya purayan gopavindai vrindaranam sabadarapanam pravishatagetaku. Hearing this, both again began to cry, Krishna, Krishna, and they began to faint. After some time, when they were in senses, Chaitanya Mahaprabhu, keeping his hand on the shoulder of Nityananda Prabhu, and Nityananda Prabhu keeping his hand on the shoulder of
Mahaprabhu,
they both came to Sachinandan house, Sachi Devi. Sachinandan saw, Mother Sachi, he saw Nityananda Prabhu, and he took him like his son. And he gave heartily blessings to them both. And he told that I had only one son. I had two sons. But once my elder son had taken sannyas and he is gone away. But now I am seeing that my son has returned. And she took Nityananda Prabhu and in his laps, Nityananda Prabhu then took the breast of Sachimaya, Sachima, and began to sop milk. Milk coming. After that, Nityananda Prabhu went to Srivas Pandit home, and there Malini Devi was there, the wife of Srivas Pandit, and he took him like his son, adopted son, and with Nityananda Prabhu, with Malini, he used to be naked at some time. And like a child, like a boy. Once Nityananda Prabhu, he took his dhoti here, like turban, and became quite naked. Oh, Kanai, where you are? Running to Sachimaya home, he entered. And there, Vishnupriya was there, Sachimaya was there all. No shame, nothing. Where is Kanai? Then Mahaprabhu took his
chadar,
and he wrapped Nityananda Prabhu here. Oh, how you are mad. You have no sense. Then he told that I don't know what is sense, what is in it, who, I know that, I don't know that there is any bird like shame or anything. So we went there, and after that we went to Samadhi of Srila Bhakti Siddhanta Saraswati Goswami. There what I told, he is telling, because I cannot speak so much.
Hello. That India,
it was pure.
But not, no.
Not, after Kali Yuga coming,
it is not pure.
Daiva Varnashram, in which Vaishnava Dharma is there, he saw that now the Varnashram Dharma has been mixture of all. No Shuddha Bhakti is there. So he wanted to correct it and to preach this. Anyone in any caste, out of caste, if he is doing bhajan of Krishna, he has bhakti, then he is Brahman.
otherwise not. And he appeared to Bhoti is pure Brahman. First Brahman, the quality of Brahman Guru is there. And after that, Vaishnava. Anyone who want to be a Vaishnava, pure Vaishnava, he should be Brahmin. Those who are doing bhajan of Krishna, they may be of any caste or any out of caste, no harm. If they are doing bhajan, then they are really Brahmin and they are Vaishnava. If anyone is in low caste, but chanting Harinam Krishna and chanting the mantras, they are more pure than any Brahmin who has read all Vedas, Upanishad, and doing Sandhya, Artik and everything, following Ved Dharma, but not doing bhajan of Krishna. He is a wretched person, he should not be given honor. He is not Brahmin. Who is Brahman? Who knows Brahma? Who knows Brahma? Shabda Brahma. Shabda Brahma means Ved. What is the aim and object of the Ved? To know Krishna. If a man thoroughly reads and follows Ved, then he is pure Vaishnava and he will surely do bhajan of Krishna. Vedaishya sarvam aham eva vidyah. So those who are not serving Krishna, they are Brahmin, but actually they are not Brahmin. Those who are not actually come in the dynasty of any Brahmin, like Shudra, like Vidur, like Narad, like Vyasdev, they came outwardly in Shudra Shreni. But if you think that they are Shudra, then you will go to hell. Atma is not Shudra, not Brahmin, not anything. Na dharmam, na dharmam, sutakana niriptam kulukuru, brijai radha krishna prasuru paricharyamyatam. We only know one dharma. What that? To serve Radha and Krishna. So he is Brahmin and all others are not.
Varna ashram dharma is Brahman, Kshatriya, Vaishya.
No? But they follow their living by serving others, they are like Shudra. Like Shudra. Those who are fighting here and there, they are like Kshatriya. Like Arjun, he was Kshatriya, but yet he was Brahmin, more than Brahmin, Arjun. But outwardly he is called Kshatriya. Uddhav, he was Jadav, Kshatriya, but actually he is more than Brahmin. So in this way, it depends on the life earning.
Livelihood of the
nature.
And but actually they are all Brahmin.
So they can perform the Brahmin activities.
Yes. But the thing that these things are very bad things, yajna and all other things, I should always chant the name of Krishna, always doing bhajan, always hearing Harikatha, said they don't do all these things, bogus things. But they can do yajna and everything. So Prabhupada wanted to again preach these things. So all became enemy of Srila Prabhupada. So they wanted to kill Prabhupada.
Then, yes. Then there was in Parikrama during
Navadvip Dham.
Mayapur to?
Mayapur to is Navadvip town.
Navadvip town, I see.
At Praudhatala. Praudhamayatala. Warm water, soda bottle and so many things.
So at that time,
about
2022.
Very kisho,
young boy.
Very beautiful, golden color, so soft, so sweet, so grave, very big personality, In fine clothes,
white.
Like a babu.
White?
White.
White.
A gentleman.
He came at once there. All began to run here and there, keeping their legs on their feet.
On their head.
All.
On their head.
Yes.
Legs on their head.
Yes.
On
legs on their head, and they began to fly here, there, running here and there. They were not thinking that where is Prabhupada. All missed. But only one, Vinod, Sri Vinod Bihari Brahmachari, was searching where is Prabhupada, and he took him, embraced like this, became an umbrella to him. And he took him to a house, devotee's house there, nearby. And he kept there. He told that, Prabhu, you should wear my clothes. Then Prabhupada told that he took and he all
dress.
Took the all the dress, white dress, and Prabhupada gave him
sanyas.
His all sannyas
dress.
Dresses and also danda to him. Before this, Prabhupada wanted to give sannyas to Sri Vinod Bihari Brahmachari, but the management and managers of Prabhupada and secretary, they told that if you are giving sannyas, then who will manage all these things? So you should not give. Prabhupada, three times, he wanted to give him sannyas again and again. But he could not give sannyas. But now Prabhupada himself, not any other danda, no another cloth, what he wear, the same danda he gave to or Gurudev, and same clothes he gave to Vinod Bihar. Now you can imagine who is the sannyas guru of Srila Bhakti Pragyan Kesava Goswami. Who is? Can you imagine? Who is the sannyas guru of Srila Bhakti Pragyan Kesava Goswami Maharaj? Who?
Prabhupada, Bhakti Siddhanta.
No? Not imagine. Not understanding. Prabhupada.